ধন্যবাদ তাহিরা কিবরিয়া, আপনাকেও আমি যেতে দিচ্ছি না, আমরা দুজন মিলেই কথা বলি আজকে।
সেলিম, ঈদ মুবারক।
ঈদ মুবারক। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। বাংলাদেশে এবং ভারতে আমরা জানি ঈদ উদযাপিত হয়েছে, দিন শেষে এখন রাত পড়েছে, ঈদের দিন শেষ করে এখন সবাই মোটামুটি ক্লান্ত পরিশ্রান্ত, ঘুমোতে যাওয়ার আয়োজন করছেন। এবং এই অবস্থার ভিতরেও আমরা বাংলাদেশ থেকে এবং কলকাতা থেকে আমাদের বেশ কয়েকজন সহকর্মীকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে এই ঈদ আলোচনায় অংশ নিতে। আজকে খুব জ্ঞানগর্ভ আলোচনায় আমরা যাব না, ঈদের আনন্দ ভাগাভাগি করব। এবং ঈদের তাৎপর্যের কথা তাহিরা কিবরিয়া বললেন, এই তাৎপর্য বিষয়টি জানার জন্য আমরা আমাদের সঙ্গে একজন ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে, ইমাম কাজী কাইয়ুম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি শুধুমাত্র ইসলাম সম্পর্কে বলবেন না, তিনি আন্তঃধর্মীয় একটি প্রতিষ্ঠানেরও কর্মকর্তা, ইন্টারফেথ অর্গানাইজেশন করেন। ইমাম কাজী কাইয়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে।
ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে আরো যোগ দিয়েছেন ঢাকা থেকে আমাদের সহকর্মী মতিউর রহমান চৌধুরী। মতি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
অনেক ধন্যবাদ,
ঈদ মুবারক।
ঈদ মুবারক।
দীপঙ্কর চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত হওয়ার কথা, আমি জানি না তাহিদুল ইসলাম, ও উনিও লাইনে আছেন। দীপঙ্কর দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তো আজকে
ঈদ মুবারক সবাইকে, সেলিম, তাহিরা,
ঈদ মুবারক
বাকি যারা রয়েছেন এখানে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
আচ্ছা,
সবাই ভালো থাকবেন।
আমার মনে হয় আমি একদম সবার আগে মতিউর রহমান চৌধুরীর কাছে জানতে চাই, ঢাকার ঈদের রিপোর্ট আমরা ইতিমধ্যেই শুনেছি। আমি জানি যে মতিউর রহমান চৌধুরীর বোধহয় আরেকটি অনুষ্ঠানে যাবার তাড়া রয়েছে, এই জন্য আগে থেকেই মতি ভাই আপনি কি বলবেন ঈদের তাৎপর্য? তাহিরা কিবরিয়া শুরু করেছেন আজকে শিরোনাম যে হ্যালো
আনন্দ এবং তাৎপর্য দুটোই আছে,
আনন্দ বেদনা তাৎপর্য কি আছে? বাংলাদেশ কেমন ঈদ পালন করলো অন্যান্য বছরের তুলনায় এবার, আপনি যদি শুরু করেন।
ধন্যবাদ। বাংলাদেশে এবার ঈদ এসেছে আসলে একগুচ্ছ বিতর্ক নিয়ে। প্রথমে রাত 9টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেয় দেশে কোথাও চাঁদ দেখা যায়নি, বলা হয় ঈদ হবে বৃহস্পতিবার, কিন্তু প্রায় 2 ঘন্টা পরেই দেখা গেল 11:27 নতুন একটা ঘোষণা আসলো, কুড়িগ্রামে চাঁদ দেখা গেছে। কতিপয় ব্যক্তি চাঁদ দেখেছেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন ঢাকায় এই খবর জানান। এরপর দ্বিতীয়বার চাঁদ দেখা কমিটির বৈঠক বসে, জানানো হয় আগের সিদ্ধান্ত প্রত্যাহার, বুধবারই হবে ঈদ। এর ফলে ব্যাপক প্রতিক্রিয়া হয়, কিন্তু মাইকে ঘোষণা করা হয় ঈদ হবে কাল, মসজিদ থেকেও কিন্তু রাতভর ঘোষণা হয়, কিন্তু এরপর এটা নজিরবিহীন না হলেও গভীর রাতে সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা এবারই প্রথম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়, অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন, হাসি মস্করাও করেন অনেকে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সমালোচনার মুখে পড়েন। যাই হোক, এই ছিল একটা ঈদের একটা চিত্র। কিন্তু ঈদের সকালটা ছিল খুবই খারাপ, বা দিনভর বৃষ্টি হয়েছে, ঈদের আনন্দ অনেকটা কেড়ে নিয়েছে বৃষ্টি।
তো আমরা গতকাল, মতি ভাই, গতকাল আমাদের ভিডিও রিপোর্ট পাঠিয়েছিলেন নাসরিন হুদা বিথি, যে ঈদগাহ ময়দানের ব্যাপক প্রস্তুতি চলছিল,
তো
নিরাপত্তা থেকে শুরু করে প্যান্ডেল করা, এত মানুষকে একই জায়গায় স্থান সংকুলন করা নামাজের জন্য, তো ঈদগাহ মাঠে কি একেবারেই হয়নি নামাজ, নাকি কিছুটা হয়েছে?
ব্যবস্থা করা
হয়েছে,
নামাজ পড়বেন, সেই কারণে ঈদগাহতে খুব একটা সমস্যা হয়নি। সমস্যা হচ্ছে মানে যারা বাইরে মাঠে নামাজ পড়েন বা ছোট মসজিদ, মসজিদের বাইরে যারা নামাজ পড়েন তারা অথবা অনেকে যেতেও পারেন নাই বৃষ্টির কারণে, এটা অনেক সমস্যা হয়েছে। তবে যাই হোক, এরপরেও তো সারা দেশেই কিন্তু চিত্রটা এইরকমই ছিল, সারা রোজা ধরে কিন্তু বৃষ্টি হয়েছে খুবই কম।
জি, আমরা এবারে
সন্ধ্যায় অবশ্য অন্যরকম পরিস্থিতি, সবার দৃষ্টি চলে যায়, চোখটা ছিল তখন টিভির পর্দায়, বিশ্বকাপ বাংলাদেশের নিউজিল্যান্ডের খেলা চলছিল, এটা ছিল অন্যতম আকর্ষণ। তবে এবার সব মিলিয়ে এবারে ঈদের অভিজ্ঞতা বলা যায় বিচিত্র।
আচ্ছা, অনেক ধন্যবাদ। এই বিশ্বকাপের আলোচনায় আমরা যাব ঈদের আলোচনার মাঝখানে, ইতিমধ্যে আমাদের সঙ্গে বিশ্বকাপের আপডেট নিয়ে, হ্যাঁ, আমাদের সহকর্মী আহসানুল হক বসেছেন ইতিমধ্যে স্টুডিওতে এসে, কিন্তু তার আগে আমার মনে হয় দীপঙ্কর চক্রবর্তীর কাছে একটু ভারতের অবস্থা শুনি। আপনি শুনলেন বাংলাদেশের ঈদ নিয়ে যে চাঁদ দেখা নিয়ে একটি বিতর্কের কথা, কনফিউশনের কথা, ভারতের কি অবস্থা, কলকাতার বাঙালিরা বা ভারতের মুসলমানরা, মুসলমানদের কথাই শুধু বলবো না, ভারতের মানুষেরা ঈদ কিভাবে, কারণ এখন ঈদ সবাই পালন করে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা একটি আন্তধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী,
ঠিক বলেছেন সেলিম, ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে, আমার নিজের কাছে এবং আমার আমার সহকর্মী এবং আরো আমার কিছু সহমর্মী বন্ধুর কাছে ঈদটা কিন্তু একটা ভীষণ আনন্দের, ভীষণ খুশির একটা পর্ব, পরব, যেটাতে আমরা ভীষণ ভালোভাবে খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়াটা আমাদের কাছে আজকেও ইনফ্যাক্ট বাড়িতে আমার কি বললেন যে ঈদ হচ্ছে আমরা খাবো না, একটা কিছু ঈদের তো আমরা দেখলাম যে প্রচুর রেস্টুরেন্টে প্রচন্ড ভিড়। এইমাত্র আমাদের প্রেস ক্লাবের ইফতার পার্টির ছবি দেখছি আমি, আমরা যোগ দিয়েছিলাম সেটাতে। আমাদের প্রেস ক্লাবের কলকাতায় প্রেস ক্লাবের প্রত্যেক বছর ইফতার পার্টি হয়। আমি যে বললাম না যে আমি তো প্রথমত চক্রবর্তী বামুন এবং বাঙাল, খাওয়া দাওয়াটা বড্ড বেশি ভালোবাসি, যার জন্য কেউ কেউ আমাকে আড়ালে পেটুক বলে, আমি নিজে অবসর নিজেকে খাদ্য রসিক বলি। তো সেটা যাই হোক, আসল কথা হচ্ছে যে
তবে আজকাল দীপঙ্কর দা, আজকাল তো মানে সবাই স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন, আপনি যে এখনো বামুনের এই পদবীর রক্ষা করে ভোজন বিলাসী, সেটা কিন্তু ভালো, বিশেষ করে ঈদের দিনে।
স্বাস্থ্য সম্পর্কে সচেতন বলেই তো আমি খেতে ভালোবাসি, ব্যাপারটা তো ওইখানে। আমি যদি স্বাস্থ্য সচেতন না হতাম তাহলে তো আমি খেতামই না, আমি তো তাহলে নিখাসি বাবা হয়ে থাকতাম। আমি খেতে ভালোবাসি, তার মানে আমি স্বাস্থ্য, আমার স্বাস্থ্য সম্পর্কে আমি সচেতন। যাই হোক, এটা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু আমি যেমন ডিম খেতে ভালোবাসি, আমি মাখন খেতে ভালোবাসি।
তো আজকে ঈদের কি বিশেষ খাবার খেলেন?
তেমন আমি সত্যি প্রায় তার শেষ জীবনে একটা অসাধারণ সিনেমা করে দিয়েছেন, তোমরা দেখে থাকতে পারো সেটা,
আগন্তুক,
সেটার নাম হচ্ছে আগন্তুক। হ্যাঁ, আগন্তুক তো নিশ্চয়ই দেখেছ। আগন্তুকে উৎপল দত্তের চরিত্র, যেটা সত্যিটা ওকে দিয়ে বলিয়েছেন যে তিনি সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন, নানান জায়গায় দেখেছেন, মানুষকে দেখেছেন এবং তাদের আচার আচরণ
সর্বভুক
লক্ষ্য করেছেন। হ্যাঁ, আগন্তুকে তাতে বলেছেন উনি যে আমি সর্বভুক।
দীপঙ্কর দা, আমি আসান, ঈদ মোবারক।
ঈদ মোবারক আসান, আমি তোমাকে দেখছি তো টেলিভিশনের পর্দায়, ফেসবুকে আমি তোমাকে দেখছি। তোমাকে
আগন্তুকের কথা, আগন্তুকের কথা বলছিলেন, প্লিজ বলেন।
আগন্তুক, হ্যাঁ, আগন্তুকের কথা বলছি যে সেখানে উৎপল দত্ত বলেছিলেন যে আমি সর্বভুক কিন্তু স্বল্পাহারী। আমি ঠিক সেরকম, এই যে তাহিরা বললেন না যে স্বাস্থ্য সচেতন, আমি স্বল্পাহারী, অল্প খাই, কিন্তু আমি সর্বভুক।
আপনার আজকে ঈদের দিনে আপনার এই চমৎকার বাণী যেন যারা শুনছেন তারা ফলো করেন, যে আমি সর্বভুক কিন্তু স্বল্পাহারী, কারণ এটা এটা স্বাস্থ্যের জন্য অন্যতম প্রধান একটি টিপস। আচ্ছা দীপঙ্কর দা, আপনি তো থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে, আমার মনে হয় ইমাম কাজী কাইয়ুমের কাছে আমি একটু যাই,
কারণ স্কোরটা একটু দেয়া দরকার,
স্কোরটা একটু খুব সংক্ষেপে বলে দিই।
আজকে আমি কিন্তু পরে খাবারের কথা আরো বলবো।
ঠিক আছে, নিশ্চয়ই, ঠিক আছে।
আজকে আজকে বাংলাদেশ এবং ভারত দুই দলই খেলছে দুই মাঠে। বাংলাদেশ খেলছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওভালের মাঠে, লন্ডনের প্রাণ কেন্দ্রে ওভালের মাঠে, এবং বাংলাদেশ 244 রান করে অল আউট হয়ে গেছে 49 ওভার দুই বল খেলে। বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানরা ভালো শুরু করেছিলেন, কিন্তু 45 রানের মাথায়, দলীয় 45 রানের মাথায় প্রথম উইকেটটি পড়ে যায়, সৌম্যর উইকেটটি পড়ে যায়। তামিম করেছেন 24 রান, সৌম্য করেছেন 25 রান, সর্বোচ্চ রান করেছেন আজকে সাকিব, 64 রান করেছেন 68 বলে, খুব ভালো খেলছিলেন, কিন্তু তিনি আউট হয়ে গেলেন, তারপরে একে একে সবগুলো উইকেট পড়ে গেল। বাংলাদেশ গত ম্যাচে যেমন 330 রানের বড় একটা ইনিংস করেছিল, আজকে সেটা করতে পারেনি, 244 নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবং বোলারদের মধ্যে
বাংলাদেশ দেখে আসলাম
50 ওভার শেষ হবার 4 বল আগেই অল আউট হয়ে গেছে 244 রানে। এবং তারপরে মোহাম্মদ মিঠুন 26 করলেন, মাহমুদুল্লাহর উপরে অনেকেই নির্ভর করছিলেন যে তিনি হয়তো শেষ পর্যন্ত খেলবেন, তিনি 20 রানে আউট হয়ে গিয়েছেন। আর 29 রান করেছেন সাইফউদ্দিন, যিনি মূলত একজন পেস বোলার, তিনি 29 রান করেছেন। এবং মুস্তাফিজ শেষ পর্যন্ত নট আউট ছিলেন, কোন রান করেননি। তো 244, বাংলাদেশের বোলিং কেমন হয়, ফিল্ডিং কেমন হয়, তার উপরে নির্ভর করবে এই খেলায় বাংলাদেশ কি শেষ পর্যন্ত আবার একটা জয় ছিনিয়ে আনতে পারে কিনা। আমরা আবার কিছুক্ষণ পরে ক্রিকেটের স্কোর,
ভারতের স্কোরটা কি সংক্ষেপে যদি,
ভারতের স্কোরটা হচ্ছে 154 রান 3 উইকেটের বিনিময়ে তারা করেছে, এবং তার আগে এখন তাদের 74 রান দরকার, 80 বল বাকি, 7টি উইকেট হাতে আছে।
মোটামুটি
তাদের এখন রিকোয়ার্ড রান রেট হচ্ছে 5.55, সেটাও খুব বেশি না। আজকে আসলে দক্ষিণ আফ্রিকা খুব ভালো ব্যাট করতে পারেনি, কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু এখন পর্যন্ত ভারতের রান রেটটা বেশ কম রেখেছে। উইকেট যদি পড়ে, যদিও এখন ভারতের অনেকটাই অনুকূলে চলে এসছে খেলা, মনে হচ্ছে ভারত জিতবে, এবং তাই যদি হয় তাহলে দক্ষিণ আফ্রিকা এই নিয়ে তৃতীয় খেলা এই বিশ্বকাপের, তাদের সবগুলো খেলা, তিনটা খেলার তিনটাতেই পরাজিত হবে, যেটা দক্ষিণ আফ্রিকার জন্য দুঃখজনক হবে।
আচ্ছা, এইবার ইমাম কাজী কাইয়ুমের কাছে যাচ্ছি। আপনি ইতিমধ্যে আলোচনা শুনলেন, মতিউর রহমান চৌধুরী ঢাকার কথা বললেন, কলকাতার কথা বললেন দীপঙ্কর চক্রবর্তী, আর তাহিরা কিবরিয়া অনুষ্ঠানের শুরুতে যে বলেছিলেন যে ঈদের আনন্দ এবং তাৎপর্য, এই বিষয়টির একটু গভীর আলোচনায় আপনার অনুরোধ করছি আপনাকে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় সমাবেশ নিউ ইয়র্কে হয়, জ্যামাইকাতে, জ্যাকসন হাইটেও হয়, আপনি জ্যাকসন হাইটে একটি মসজিদের ইমামও, নিজেও ঈদের জামাত করেন, তো বলবেন যে এবার কেমন হলো? আর এবার একদিনে হয়েছে, যুক্তরাষ্ট্রেও 2-3 দিন ঈদ হয়, এবারও একদিনে হয়েছে ঈদ, আমাদের যদি বলেন ঈদের তাৎপর্য, ঈদ উল ফিতরের তাৎপর্য এবং এর আনন্দ কিভাবে আমরা ভাগাভাগি করছি।
চমৎকার, ধন্যবাদ সেলিম ভাই এবং আপনার পুরো টিমকে ঈদ মুবারক, এবং আপনারা আমাদের বিশ্ব, বিশেষ করে উপমহাদেশের এই তিন দেশের বাংলা ভাষাভাষীর সাথে ঈদের আনন্দ আপনারা ভাগ করছেন, বাটোয়ারা করছেন, সেটা যে কত আনন্দের বিষয়, এটা ঈদের আনন্দের চেয়ে কোনো অংশেই কম না। তো নিউ ইয়র্কে, হ্যাঁ আপনি সত্যি বলেছেন, নিউ ইয়র্কে আমি এখানে আসেছি 1991-এ, এসে তখন থেকেই, যখন আমি আমার কাজ শুরু করি তখন থেকেই দেখলাম যে এখানে নিউ ইয়র্ক ঈদগার একটা খুবই প্রয়োজন রয়েছে, যেহেতু নিউ ইয়র্ক ঈদগাহে ঈদ করা একটি আনন্দের ব্যাপার, এটি আমাদের মুসলিম ঐতিহ্য, এটি সংস্কৃতি, যেভাবে আমাদের বাংলাদেশে, পাকিস্তানে বা ভারতের মুসলমানরা বা আরব দেশের মুসলমানরা করেন, এটা নবীর সুন্নত খোলা মাসে। এই ঈদের উদ্দেশ্য হলো যে আপনি ঈদ করবেন যেন সবাই যেন দেখে একটা সুন্দরভাবে মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তারা ঈদ ঈদ করছে, ঈদের আনন্দ দিচ্ছে, স্বয়ং সৃষ্টিকর্তা যার এক মাস ব্যাপী যার সিয়াম সাধনার শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈদের দিন সকাল নামাজ পড়ার পরে ঘরে যাবার আগেই তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়ে দেন, এটি হল ঈদের মূল তাৎপর্য। তখন থেকে আমার চিন্তা ছিল যে মাঠে ঘাটে হাটে এবং রাস্তা বন্ধ করে ঈদ তো হয়ে যায় কিন্তু সত্যিকারের ঈদ আনন্দ এবং ঈদের জামাত করতে হলে একটা ঈদগাহ প্রয়োজন। সেই লোকে চিন্তা করতে করতে 2011 আমরা নিউ ইয়র্কে আমাদের স্থানীয় অফিসিয়াল এবং ইন্টারফিসের 32 ডিগনিটি সহ আমরা নর্দার্ন পার্কে সেই কাজ শুরু করি। আস্তে আস্তে সেই কাজ গড়িয়ে এসে এখন এসেছে জ্যাকসন হাইট ডাইভার্সিটি প্লাজায়। এবং আপনারা জানেন স্থানীয় গভর্নমেন্ট যখন দেখলেন যে এখানে একটি সমাবেশের প্রয়োজন, বিশেষ করে নিউ ইয়র্ক ঈদগাহ, আমরা লোকাল গভর্নমেন্টের সাথে আমরা খুবই সাথে সাথে ছিলাম আমাদের মোহাম্মদী সেন্টার নিয়ে, যাতে করে এখানে এমন একটা জায়গা হয় যেখানে আমরা ঈদ করতে পারি এবং ঈদের এই আনন্দটা সবাই যেন ভাগ করতে পারি, সব ধর্মীয় লোকজনের সহকারে যেন আমরা সেটা ভাগ করতে পারি। তো সেলিম ভাই, এই 2011 থেকে 2019 পর্যন্ত এই 8 আমরা অত্যন্ত সফলতার দাবিদার, এখানে 5 জমাত হয় সকাল 7, 8, 9, 10, 11 এবার বিপুল সংখ্যক ছেলে মানে প্রবাসী বিভিন্ন জায়গা থেকে, জ্যামাইকা থেকেও, জ্যামাইকা ওখানে মুসলিম, ওখানে একটা ফিল্ডে নামাজ ওরা করে বড় হয় কিন্তু ওখানে সব সেলফি ফটো উঠানো ইত্যাদি ব্যাপারটাকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, যেটাকে ঈদের মূল উদ্দেশ্য বা ধর্মীয় বা যেটাকে মানে ওখানে কয়েকবার জামাতে ভুল হয়েছে এবং 2 ইমাম এক জামাতে ইমামতি করে, এরকম বিভিন্ন প্রেসে এসেছে জিনিসগুলো। তো আমাদের জ্যাকসন হাইটে যেটা হয়েছে এটা এমন ভাবে সুন্দর, আমরা যখন ডাইভার্সিটি প্লাজায় দেখেন $4.5 মিলিয়ন খরচ করে, জায়গাটা খুব বড় না, এই জন্য আমরা 5 জমাত করেছি যাতে করে অন্তত প্রায় 2-3 হাজার লোক একসাথে নামাজ পড়তে আদায় করতে পারবে, আপনি জানেন, আপনি দেখেছেন সেটা। তো আমরা যখন ঈদের নামাজ সেখানে পড়ি, তখন রাস্তার দুই দিক থেকে বিভিন্ন ধর্মের লোকজন আসা যাওয়া করে দেখে ফটো উঠায় দাঁড়িয়ে কথা শুনে, এটা যে কত আনন্দের ব্যাপার। এবং অন্য মসজিদ থেকে অন্য জায়গা থেকে যারা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে নামাজ পড়ে সেখানে আসিয়াও পিছিয়ে পিছিয়ে দাঁড়াই আমাদের কাজগুলো দেখতে থাকে, কত যে আনন্দের ব্যাপার আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি আমি আমার আমেরিকার জীবনের সফলতা এই জন্য মনে করি যে আমি ইউনাইটেড নেশনসে ওখানে আমাকে কিনু স্পিকার হিসাবে আন্তর্ধর্মীয় কাজের জন্য ওখানে আমি বক্তৃতা দিয়েছি, এবং এই যে নিউ ইন্ডিয়া একটা প্রতিষ্ঠিত করা নেক্সট জেনারেশনকে উপহার দিতে পেরেছি সেটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার।
জি, আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে। আমি একটু এবারকার
তিনিও নিউ ইয়র্কে নামাজ পড়েছেন।
জি কিরণ ভাই, আকবর হায়দার কিরণের কাছে আমি পরে আসছি, কারণ শাকিল যোগ দিয়েছে কক্সবাজার থেকে। শাকিলের বক্তব্য আগে শুনে নেই, কারণ রোহিঙ্গাদের ঈদ পালন নিয়ে আমরা আগে থেকে অনেক রিপোর্ট শুনেছিলাম। মজম হোসেন শাকিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। আমি এবং আহসানুল হক এবং তাহিরা কিবরিয়া তিনজন আছি। আপনি বোধহয় শুনেছেন ইতিমধ্যে ইমাম কাজী কাইয়ুমের বক্তব্য, দীপঙ্কর চক্রবর্তী এবং মতিউর রহমান চৌধুরীর। আপনাদের ঈদ কেমন হলো রোহিঙ্গা, বিশেষ করে রোহিঙ্গা শিবিরে?
হ্যাঁ, আপনারা জানেন কক্সবাজার আসলে সবসময় একটু আলাদা। এখানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আছে, এখানে বিশ্বের সবচেয়ে বড় ক্রাইসিস কক্সবাজারে রোহিঙ্গা সংকট। তো আপনারা জানেন যে আমরা বলি নারীর টানে ঈদে বাড়ি ফেরা, তো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের টানেও কিন্তু মানুষ এখানে ছুটে আসে ঈদের ছুটিটা কাটানোর জন্য। তো এবারেও আশা করছি আমরা কক্সবাজারে অনেকেই ঈদ করার জন্য এসছে, এখানে তারা ছুটি কাটাতে এসছে। কক্সবাজারের যে 500+ হোটেল মোটেল গেস্ট হাউস আছে, এখানে তিল ধরনের ঠাই থাকে না, কোনো রুম খালি থাকে না, এখানে সবাই ঈদের জন্য চলে আসে। তো কক্সবাজারের আর সবচেয়ে বড় যে ক্রাইসিসটা বিশ্বের দীর্ঘতম একটা সমুদ্র সৈকতের পারেই বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প গড়ে উঠেছে, কুতুপালং শরণার্থী ক্যাম্প। কক্সবাজারে এরকম প্রায় 32টি শরণার্থী ক্যাম্প আছে, যেখানে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। তো আমি রোহিঙ্গাদের খবরাখবর সবসময়ই আপনাদেরকে দিই।
শাকিল, চমৎকার ভিডিও পাঠিয়েছেন আপনি। শাকিল শাকিল, তো একটা জিনিস আমরা দেখেছি যে এবারের ঈদে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পের ঈদে, আপনি সেই ঈদের নামাজের ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন, সেই সঙ্গে একটি কথা উল্লেখ করেছেন যে গত বছর যেরকম ভাবে নতুন জামা কাপড় সাপ্লাই করা হয়েছে, সরবরাহ করা হয়েছে, এবারে ততটা হয়নি, ততটা করা হয়নি। তো কেন হয়নি এবং তাদের ঈদের আনন্দটা কিছুটা ম্লান হয়ে গেছে, কি আপনি কি দেখলেন সেটা যদি আমাদের একটু বলেন না কি সেলিম?
হ্যাঁ
হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। একেবারে যখন প্রথম রোহিঙ্গারা আসে তখন কিন্তু সাধারণ মানুষ রাতে করে কাপড় নিয়ে গিয়েছিল তাদেরকে সহায়তা করার জন্য। এরপরে যখন ঈদ আসে তখনও মানুষ কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অনেক অর্গানাইজেশনও তাদের জন্য কাপড় নিয়ে গিয়েছিল। যখন যতই সময় গড়াচ্ছে, যতই দেরি হচ্ছে, ততই কিন্তু মানবিকতার জায়গা থেকে আর কিন্তু এটা সংকুচিত হয়ে আসছে, এবং তাদের প্রতি প্রাণ থেকে শুরু করে এই যে নতুন জামা, এবার কিন্তু নতুন জামা দেওয়ার মতো আমার দৃশ্য চোখে পড়েনি। কিন্তু গত ঈদেও আমরা আমি দেখেছি তাদেরকে নতুন জামা দেওয়া হচ্ছে। তবে রোহিঙ্গাদের ক্ষেত্রে আরো একটা বড় ব্যাপার হচ্ছে কি, তারা তো যখন প্রথম আসে তখনও এই যে ঈদ উল আজহাকে সামনে নিয়ে এসেছিলেন, তারা বাংলাদেশে এসে কোরবান করেছিলেন, এরপরে তারা ঈদ উল ফিতর উদযাপন করেছেন, কিন্তু তাদের তো প্রত্যাশা ছিল পরের ইচ্ছা তাদের নিজেদের বাড়িতে গিয়ে হবে, কিন্তু তাদের সেই সুযোগ হয়নি। সেজন্য তাদের মাঝে একটা হতাশা আছে, কেবল নতুন জামা না পাওয়া নয়, কেবল ফিরনি সেমাই না পাওয়া নয়, তাদের যে এটা দীর্ঘায়িত হচ্ছে, তাদের যে একটা স্টেটলেস অবস্থায় তাদের শরণার্থী জীবন যাপন, এটা যে অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এজন্য কিছু রোহিঙ্গাদের মাঝে হতাশাটা,
মানে ঈদের আনন্দটা ম্লান হয়ে গেছে। আচ্ছা, মতিউর রহমান চৌধুরী বোধহয় বিদায় নেবেন, একটু আগে আমাকে তৌহিদ বলল। মতি ভাই, আপনি কি কিছু বলবেন যাবার আগে?
আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যেহেতু ঈদ নিয়ে প্রায় বিতর্ক হচ্ছে, 1998 হয়েছে, পাকিস্তান আমলও হয়েছে, এবারও হলো,
ঈদ নিয়ে শুধু বিতর্ক বাংলাদেশে না, এটা
অবস্থান হতে পারে এইভাবে, যেহেতু সৌদি আরবের সঙ্গে আমরা আগে যোগাযোগ ছিল না, আগে ডিজিটাল যুগ ছিল না, মোবাইল ফোন ছিল না, সেই কারণে এখন আগে ঈদ নিয়ে একটা বিতর্ক হতো বা সময় দেখা নিয়ে, তার দেখতেই হবে এমন কোন কি নেই। কিন্তু যেহেতু এটা একটা সায়েন্সের এই যুগে আমার মনে হয় এই বিষয়টা যদি একই দিনে করা হয় তাহলে আর কোন বিতর্ক হবে না, এবং বাংলাদেশেও কিন্তু দুদিনে ঈদ হয়, তার কারণ হলো আগের দিন বাংলাদেশের 14টা জেলা ঈদ হয়েছে, কিন্তু প্রতিবারে এই বিতর্কটা হচ্ছে। আমার মনে হয় যে এবার একসাথে যদি সৌদি আরবের সঙ্গে মিলে আমরা ঈদ করি, উদযাপন করি, রোজা রাখি, তাহলে বিতর্ক অবসান হতে পারে।
জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
জি,
ভালো থাকবেন। আমার মনে হয় শ্রোতারা শুনেছেন, শ্রোতাদের কাছেও আমাদের, আমি আমার অন্য একটা কাজ আছে, এই জন্য আমি বিদায় নিচ্ছি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে এই মুহূর্তে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন।
জি, অনেক ধন্যবাদ। আমরা এবার আকবর হাদি
মতি ভাই, ঈদের দিন উপলক্ষে আপনাকে ক্ষমা করা হলো।
ওকে, ধন্যবাদ, আপনার ধন্যবাদ।
আমরা এবার আকবর হায়দার কিরণের কাছে যাই।
ওকে, মতি ভাইকে আমিও ক্ষমা করে দিলাম, কারণ ওনাকে আমরা বালা পাই। আমাদের যারা শ্রোতারা আছেন সারা পৃথিবীতে, যারা অনেকে লাইনেও আছেন, আবদুল্লাহ ভাই সহ অনেকে আছেন, সবাইকে ঈদ মোবারক। আর আমি সবচেয়ে মজা পাচ্ছিলাম দীপঙ্কর দার কথাগুলো শুনে। দাদা, আপনি
সর্বভোগ স্বল্পাহার, এই দুটো কথা
সেটা দীপঙ্কর দাই বলেছেন। দীপঙ্কর দাই বলেছেন,
সতর্ক করে দিয়েছিল যে আপনি এখনো এত বেশি মানে এত সবকিছু খান, আমি বললাম যে আমি সবকিছু খাই বলেই ভালো আছি। তবে সবকিছু খাই কিন্তু কম খাই,
খুব স্বল্পাহারী।
আচ্ছা, নিউ ইয়র্কে আমি যে কবছর ছিলাম, নিউ ইয়র্কে দুইটা তিনটা ঈদের জামা মানে দুই তিন দিনে ঈদ পালিত হতো। এবার একবার
সেলিম গতকাল ছিলাম,
ঈদের দিন আমি নিউ ইয়র্কে ছিলাম,
কাটিয়েছেন। আমরা আমরা আকবর হায়দার কিরণের সঙ্গে সঙ্গে সেলিম, আপনি যে আপনার অভিজ্ঞতা, এই যে ফ্যামিলির টানে, পরিবারের টানে আপনি চলে গেলেন, সবকিছু ছেড়ে, আমাদের ছেড়ে, আমাদের ছেড়ে আপনি নিউ ইয়র্কে চলে গেলেন, তো সেই অভিজ্ঞতা, এই প্রবাসে বসে এখনো যে ঈদ পালন করা হয়, ঈদ পালন করছি আমরা, সেটা সম্পর্কে একটু আমাদের শ্রোতাদের বলুন।
হ্যাঁ, আমি আসলে গতকাল আমাদের এখানে ঈদ হয়েছে যুক্তরাষ্ট্রে, আমাদের আমার কাজ করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমি ছুটি পেয়েছি, এবং ছুটি পাওয়ার পরপরই নিউ ইয়র্কে আমার আমার স্ত্রীর চাচা থাকেন, চাচা চাচি এবং তার কাজিনরা থাকেন, তো সেখানে যাওয়ার কথা ছিল যদি ছুটি পাই, কিন্তু যাওয়াটা আনসার্টেন ছিল। ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে রাত একটাই আমি ড্রাইভ করে, প্রায় পাঁচ ঘন্টা ড্রাইভ করে ভোর পাঁচটায় গিয়ে নিউ ইয়র্কে পৌঁছি, এবং আমার মানে আত্মীয়দের সঙ্গে সারাদিন ঈদের আনন্দ ভাগাভাগি করি, ওইখানেই ছিলাম, এবং আমাদের যত আত্মীয় স্বজন সব ওখানে এসেছিলেন, বড় একটা সমাবেশ হয়েছে। ঈদের ঈদের আনন্দ মনে হয় গত পাঁচ ছ বছরে আমরা খুব আনন্দে কাটিয়েছি, একসঙ্গে নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি। তো আকবর হায়দার কিরণকে আমি যে প্রশ্ন করছিলাম যে বিভক্তি নেই এবার,
না মোটেও নেই।
হ্যাঁ, তো আপনারা কি রকম ঈদ করলেন? মানুষ
আমরা তো যে কাজী কায়ুম বলেছেন যে আমরা জ্যাকসন হাইটস, ইনফ্যাক্ট আমরা বেশিরভাগ আমাদের মধ্যে ঈদের দিন ভাগাভাগি হয়ে যায়। নিহার ভাই আরো অনেকে ওরা জামাইকাতে পড়েন, আমরা জ্যাকসন হাইটসে পড়ি, তো জ্যাকসন হাইটসে অনেকগুলো জামাত হয়েছে, আবার পাশাপাশি অনেকগুলো জামাত, একটা হচ্ছে ডাইভার্সিটি বাজারতে, একটা হচ্ছে 72nd স্ট্রিটে, 69 স্ট্রিটে, চারদিকে শুধু ঈদের জামাত আর জামাত আর চমৎকার সব।
আচ্ছা, নিউ ইয়র্কে ছুটির বিষয়টি একটু বলেন। আমি কালকে পরশুদিন গিয়ে পার্কিং খুঁজছিলাম, যে রাস্তার দুই পাশে ঝাড়ু থাকে, দিন ঝাড়ু দিন ঝাড়ু, পার্কিং পাচ্ছিলাম না। তারপরে একজন বলল যে নিউ ইয়র্কে তিন দিন ছুটি ঘোষণা করা হয়েছে, পার্কিং ফ্রি, যে কোনো জায়গায় রাখতে পারে।
অসাধারণ ব্যাপার নিশ্চয়ই, তাই না? আসলে নিউ ইয়র্ক দিনে দিনে যা হচ্ছে, এই প্রসঙ্গে বলি যে আগের দিন চাঁদ রাতে যেটা হয়েছে এবার জ্যাকসন হাইটস এলাকাতে, ব্রঙ্কসেও, মানে এত বেশি মানুষ দিনকে দিন যা হচ্ছে আর কি, যেমন পয়লা বৈশাখে হয়েছিল অভূতপূর্ব, মানে হাঁটা যাচ্ছিল না, এবার ঠিক চাঁদ রাতে তাই হয়েছে আর কি। তো ভবিষ্যতে কি হবে আল্লাহ আল্লাহ জানেন, আমরা দিনে দিনে বেড়েই চলেছি আর কি।
আচ্ছা, এই যে তিন দিনের ছুটির কথা যে বলা হয়েছে, এটা কি মেয়র অফিস থেকে না গভর্নর অফিস থেকে ঘোষণা দেওয়া হয়েছে?
না, এই ছুটি তো মানে এটা তো এটা কিভাবে দেওয়া হয় আপনার?
ঈদ উপলক্ষে নিউ ইয়র্ক রাজ্যই ছুটি ঘোষণা করেছে।
আমরা আশা করব যে আমাদের এখানেও ম্যারিল্যান্ডে এবং অন্যান্য রাজ্যেও এটা
স্কুল ছুটি, অফিস ছুটি বড়দিনও ছুটি থাকে, ঈদে ছুটি থাকে, এবং বৌদ্ধদের
পূর্ণিমাতে
ছুটি থাকে। তাহলে বাংলাদেশ তো অনেক এগিয়ে আছে।
নিশ্চয়ই, সেজন্য তো বললাম যে এটা একটা আন্তধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। ইমাম কাজী কাইয়ুমের কাছে আমি একটা বিষয় নিয়ে একটু আসতে চাচ্ছি, পরমাশিস যোগ দিয়েছে, আমি পরমাশিস ঘোষ রায়ের কাছে পরে আসছি। সেটি হলো এই যে মতিউর রহমান চৌধুরী বলছিলেন যে চাঁদ দেখা নিয়ে যে বিতর্ক, এটা অনেকবার হয়েছে, এবার তো একেবারে পরিষ্কার ভাবে বিতর্কিত হয়েছে। অনেকে বলছেন যে নাটকীয় একটা অবস্থা, কারণ চাঁদ দেখা যায়নি, সত্যি সত্যি কেউ চাঁদ দেখতে পায়নি অনেকেই, কিন্তু পরে টেলিভিশনে চাঁদ দেখিয়ে চাঁদ দেখা কমিটি বলেছে যে এবার চাঁদ দেখা গেছে, ঈদ হবে। এই চাঁদ দেখার বিষয় নিয়ে আমরা জানি যে ঈদ হলো চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে ঈদ হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় এই চাঁদ দেখার উপর ডিপেন্ড করে হয়। আব্দুল্লাহ জয়েন করেছে, তো আমার প্রশ্ন হচ্ছে যে চাঁদ দেখার ভিত্তিতে যদি ঈদ হয় তাহলে তো ভৌগোলিক কারণে এক এক দেশে এক এক দিন হবে, এটা ঠিক আছে, কিন্তু একই দেশের ভিতর দুই রকম তিন রকম ভাগ হয় কেন? এটা হলো আমার প্রশ্ন। আব্দুল্লাহর কাছে আমি একটু যাচ্ছি, আব্দুল্লাহর প্রশ্ন নিয়ে তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বলবো। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি কি বলবেন কিছু? ঈদ মোবারক সবার আগে।
যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে ঈদ মুবারক।
ঈদ মুবারক,
ঈদ মুবারক।
তো আমি শুরু থেকেই অনুষ্ঠান শুনছিলাম, তো আমার একটা অভিজ্ঞতার কথা হলো যে 98 সালের যে অভিজ্ঞতাটা হলো এরকম যে ওই সময় আমি ভিওএর অনুষ্ঠান শুনে ওই গিয়াস কামাল মরুম গিয়াস কামাল চৌধুরীর একটা রিপোর্ট শোনার পরে আমার এলাকার মানুষকে জানিয়েছিলাম যে ওই পরের দিন ঈদ হবে আর কি। তো গতকালকেও আমাদের এরকম বিড়ম্বনায় পড়তে হয়েছিল। আর মতিউর রহমান চৌধুরী সাহেবও বললেন যে এই সমস্যাটা ওই পাকিস্তান আমল থেকেই চলে আসছে, এর একটা সুস্থ সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। উনি যে প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাবটা নিয়েও কথাবার্তা হতে পারে আর কি। এইটুকুই আমার বক্তব্য।
জি, অনেক ধন্যবাদ ইমাম সাহেব। আপনি যদি বলেন একটু, আমি যে প্রশ্ন করেছি
আসলে একটি দীর্ঘ আলোচনা সাপেক্ষ ব্যাপার, তবে আমি সংক্ষেপে এটাই বলবো যে বাংলাদেশের গভর্নমেন্টের ধর্মীয় মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন সহ এই জায়গায় আরো দক্ষ এবং আরো অভিজ্ঞ লোক নিয়োগের প্রয়োজন রয়েছে, যেখানে অনেক লাখ ল্যাক অফ নলেজ হয়েছে। প্রতিবার আমরা এই দেখি যে ঈদ পরের দিন হয়, অনেক পরে হয়, এটা কিন্তু আসলে ইসলাম ধর্মের শরীয়ত মতো এটা ঠিক না। যেহেতু সৌদি যে ক্লিয়ার করে সেটা সৌদি আরবের কোনো ব্যাপার নয়, এটা হলো সাইন্টিফিক ওয়েতে চাঁদের গতিবিধি নির্ণয় করেই ওরা ডিক্লিয়ার দেয়, এবং এদের 90% ডিক্লিয়ারেশনই কাজে আছে এবং সঠিক বলে বুঝা যায় এবং মনে করা হয় এবং মেনে নেওয়া হয়। এখানে সত্যি কথা বলতে কি সলিম ভাই, ইসলামে চাঁদ দেখার ব্যাপারটা যেটা বলা হয়েছে এটা বলা হয় রুইয়ত, রুইয়তে হেলাল, রুইয়ত মানে হলে রায়, মানে সেই দেখাটা চোখের দেখা এবং সাইন্টিফিক গবেষণার ভিত্তিতে দেখা, দুইটা দেখার উপর নির্ভর করে। এবং সাইন্টিফিক ভিত্তিতে দেখার গবেষণার যেটা মনে করি এখানে নাসাও যে রিপোর্টটা দিয়ে থাকে চাঁদ নতুন চাঁদের, এবং সৌদি আরবের যে রিপোর্টটা এটা অলমোস্ট এটা আমরা আগে বলতাম এটার মধ্যে কিছু ল্যাক অফ নলেজ আছে, কিন্তু বিগত 10 থেকে 12 বছর থেকে আমি দেখতেছি এটা অ্যাকুরেট হয়ে যাচ্ছে। এবং আমরা নিয়োগ দেয় এটার উপর ভিত্তি করেই সবাইকে ডিক্লারেশন দিয়ে দিই এবং সেই ডিক্লারেশন মতোই সবাই ফলো করে, এবং সে অনুযায়ী একদিনে ঈদ করার জন্য মানে আমাদের নিয়োগীরা যে পদক্ষেপ নিয়েছে এটা পুরো মুসলিম কমিউনিটি নিয়োগকে আমরা একদিনে ঈদ করার জন্য 2011 সাল থেকে আমরা একই ইয়েতে নিয়ে আসতে পেরেছি, সেটাও আমাদের একটা সফলতা বলে আমি মনে করি।
কাজী কাইয়ুম সাহেব, আপনার কাছে আমার একটি প্রশ্ন আমি একটু জানতে চাই যে আমরা আজকে শুধু আনন্দ নয়, ঈদের তাৎপর্যও আলোচনা করছি। ঈদের তাৎপর্যের আরেকটা দিক যখন আমরা যদি ভাবি যে এই যে এই রোজার ঈদে আমরা ফিতরা দেই, এই যে এই ফিতরার টাকাটা দেই আসে, সমস্ত মুসলমানেরা তাদের পরিবারের সদস্যকে হিসেব করে এই ফিতরার টাকাটা দেয়। আবার আমি জানতে চাইছিলাম যে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই সম্পর্কে কি জানে যে ঈদ শুধুমাত্র ধর্মীয় ব্যাপারের মধ্যে এটাও আছে, এবং এই ফিতরার টাকাটা কিভাবে কার কাজে লাগে, কোথায় যাচ্ছে, কারা সাহায্য পাচ্ছে, এই বিষয়টা নিয়ে কি কখনো কথা উঠেছে বা আপনি কিছু জানেন? আমাদের দেশে এখানে যারা বড় হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা তারা কিন্তু এই দিকটা খুব একটা জানে না। ঈদ শুধু আনন্দ, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় পরা, এই সমস্তই জানে আর কি। তো এই ব্যাপারে যদি একটু কিছু বলেন।
জি, সত্যি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। সংক্ষেপে আমি বলবো, দীর্ঘ আলোচনা না গিয়ে সময় সংক্ষিপ্ত, যে ফিতরাটা হলো আপনি যে আমরা যে এক মাস ব্যাপী যে রোজাটা রাখলাম সেই রোজা পালনের সেই সিয়াম সাধন, আমরা তো চেষ্টা করেছি যথাযথভাবে আল্লাহর হুকুম মেনে চলার জন্য, আমরা মানুষ হিসাবে আমাদের দুর্বলতা একটু তো থাকবেই। তো এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের যা ভুল ত্রুটি রমজানে হয়েছে সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করার জন্য আমরা যে ডোনেশন এবং দান যদি করে থাকি সেটাকে সংক্ষেপে ফিতরা বলা হয়। যেমন একজনের দুবেলা খেতে পারে এমন একটা অ্যামাউন্ট, সেটা মিনিমামও হতে পারে ম্যাক্সিমামও হতে পারে। যেমন যেমন এবার করে ফিতরার অনুমান অনুদান নিয়ম মানে ইয়েটা পরিমাণটা আমরা $10 থেকে $30 বা $40 পর্যন্ত হতে পারে, কিন্তু মিনিমাম যেটা সেটা আমরা মানুষকে বলেছি যাতে করে অসমর্থ ফ্যামিলি এবং খুব নিম্ন আয়ের ফ্যামিলি গুলো এটার মধ্যে শরিক হইতে পারে
এবং যাকাতও দেওয়া হয়।
আচ্ছা, এগুলা ঈদের সময় এই টাকাটাও কালেকশন করা হয় এবং রমাদান ব্যাপী যদি আপনি কাউকে দিতে মনে করেন সেটা আপনি আগেও দিতে পারেন। যেমন জাকাত এবং ফিতরা পয়সাটা আগে আগে দিয়ে দিলে পারে, নিজের গরিব আত্মীয়দেরকে হলো ফার্স্ট প্রায়োরিটি, নিজের মাঝে গরিব আত্মীয়দেরকে দেওয়া হয় দিতে হয়। তো এগুলা বিভিন্ন মসজিদ বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যাপার স্যাপার আছে, কোথায় দেয় কাকে দেয় নিয়ে এনিয়ে কিছু কথাও আছে, এনিয়ে কিছু প্রশ্ন আছে, অনেক প্রশ্নগুলো উত্তরও পাওয়া যায় না, উত্তর মিলে না।
জি, আমাদের সঙ্গে নড়াইল থেকে যোগ দিয়েছেন শরীফ মুজিব, তিনি কিছুক্ষণ আগে একটি লাইভ করেছিলেন বিশ্বকাপ প্রসঙ্গে আসছি। ইমাম কাজী কাইম, আমরা আবার এই ঈদের আলোচনায় আসব, যেহেতু মাশরাফির নড়াইল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী, সেখানের ঈদের অবস্থা এবং এই খেলা নিয়ে কি প্রতিক্রিয়া সেটা জানার জন্য আমরা কি যেতে পারি?
নিশ্চয়ই নিশ্চয়ই, নড়াইল থেকে শুনতে চাই।
জি, আমি আমি
মানুষ দেখছে
নড়াইলে কোন উৎসব বেশি হচ্ছে এখন, ঈদের উৎসব নাকি বিশ্বকাপ খেলার উৎসব?
আমি শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই। আমি যখন বিকেলের দিকে নিজেই ড্রাইভ করে নড়াইলের শহরের দিকে যাচ্ছিলাম, তিস্তা নদীর উপরে রিসেন্টলি অতি সম্প্রতি একটা নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজের আগে এবং পরে এবং ব্রিজের দুই পাশ যে তরুণ তরুণী যারা ঈদ যারা ঈদের আনন্দ যারা মূলত বেশি উপভোগ করে তাদেরকে যেভাবে উপরে উঠছে পড়া ভিড় দেখলাম, আমার নিজেরই ছোটবেলার কথা অনেক ছোটবেলার কথা মনে পড়ে গেল, যেখানে আমি নিজে একসময় এইভাবে নদীর ধার দিয়ে নদীর পার দিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে যেতাম। এমনি চিতানবিটা আপনারা জানেন যারা দেখেছেন বা শুনেছেন যে অনেক বাঘ চিতানবিতে, চিতানবির বাঘে নামে একটা একটা শর্ট ফিল্ম, তো মনে হয়েছে ওই কখন মনে হচ্ছিল দারুণ ভাবে ঈদ উদযাপন করছে, কিন্তু যখন আমি শহরের মধ্যে ঢুকলাম তখন দেখলাম যে মানুষের মধ্যে একদিকে ঈদ অন্যদিকে
ক্রিকেট,
যেখানে বাংলাদেশ আছে এবং মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ আছে এবং মাশরাফি নড়াইলের ছেলে, তাদেরই দুইটা মিলে এই ঈদ এবং ক্রিকেট খেলা এই দুইটা মিলে আনন্দে একাকার হয়ে গেছে, সবার মধ্যে একটা উৎসব রব যার যে খেলা আছে। আজকের দিনে যেভাবে হোক ঈদের দিনে খেলাটা হওয়াতে সবার মধ্যে এই আনন্দটা, আমি যখন সন্ধ্যার সময় 6:30 যখন খেলা শুরু হলো প্রথম দেখি যে বিগ স্ক্রিনের সামনে লোকজন নেই, জাস্ট খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে
সবাই জমে গেছে,
শত শত লোক
মুজিব এখানে। আমরাও কিন্তু ঈদের খুশির সঙ্গে সঙ্গে টেলিভিশনের পর্দার দিকে নজর রাখছি।
হ্যাঁ, আসলে গোটা বাংলাদেশ ঈদ এবং ক্রিকেট উন্মাদনায় এই আনন্দে ভাসছে। এবার কি আমরা একটু পরমাশিস ঘোষের কাছে যেতে পারি?
পরমাশিস, ঈদ মুবারক। ঈদ মুবারক,
ঈদ মুবারক। কিন্তু আমার তো সম্পর্ক খারাপ হয়ে গেল লোকের সঙ্গে।
কেন?
আমার যে মুসলিম সম্প্রদায়ের বন্ধুরা রয়েছে তাদের কাছে আমি যেতে পারলাম না।
কেন?
ধর্ম যার যার উৎসব সবার।
হ্যাঁ, তাই তো,
একেবারে সত্যি কথা।
হ্যাঁ, আমরা তো তাই।
আমি আমি যেখানে অবস্থান করি সেখানে টিটাগড় রয়েছে, কামারহাটি রয়েছে। আমার ছোটবেলা থেকে ক্লাস ওয়ান থেকে যাদের সঙ্গে পড়াশোনা করেছি তাদের বাসায় নিমন্ত্রণ রয়েছে, যেতে পারলাম না।
কি এই লাইভে যোগ দেওয়ার কারণে?
হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না আমাকে লাইভে নেবে কিনা। আমাকে বলেছিল 9:40 ফোন করবে, কেউ ফোনই করছে না।
উৎসব সবার, সেটাই আমরা শুরুতেই।
আমাদের এখানে দুর্গা পূজা যেরকম লাইট জ্বলে সেরকম ঈদের সময় আলো জ্বলছে।
পরমাশিস, তিন দিন ধরে খাওয়া দাওয়া চলে, চিন্তা করবেন না। ঈদ কিন্তু তিন দিন।
বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার যদি না যাই, আমি সেলিম ভাইয়ের বাড়িতে যদি না যাই, একসঙ্গে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, ওর বাসায় যদি না যাই সম্পর্ক থাকবে?
আমি
সেদিনকে ও সারাদিন আমার সঙ্গে ছিল।
তোমাদের তোমাদের এই সমস্ত কথা শুনে আমার একটা ছোট্ট স্মৃতি মনে পড়ে গেল, আমি একটু বলতে চাই। ঈদের দিন তখন আমরা চিটাগং এ থাকি, পিকেশন বিল্ডিং এ থাকতাম আমরা। তো কাছেই তোমার কর্ণফুলী নদীর পাড়টা ছিল। তো ওখানে সকালবেলা যেরকম মুজিব বলছিল যে তিস্তার পাড় ধরে মানুষ, চিত্রা নদীর পাড় ধরে মানুষের ভিড় ঈদের সময় গেছে, তো আমরা ওরকম নদীর পাড়ে যেতাম। তো বোটে উঠার আগে তো আমার পায়ে নতুন জুতা, নতুন জামা, এটাই স্বাভাবিক, লাল রঙের শু ছিল কিন্তু বেল্ট ছাড়া। তো আমি দাঁড়িয়েছি, ছোট্ট আমি তখন, তো আমার জুতোটা ঠাস করে নদীতে পড়ে গেল। আমার ঈদের আনন্দ তো মাটি হয়ে গেল, যে জুতা তো নদীর নদীতে ভেসে যাচ্ছে, কি করা, সে কি কান্না আমার। তো বহুকাল পরে এই এই ঈদের একটা স্মৃতি মনে হয়ে গেল।
আমাদের সঙ্গে নাসরিন হুদা বিথি যুক্ত হয়েছেন
নিশ্চয়ই, এবং এবং লন্ডনের ওভালের মাঠে যেখানে বাংলাদেশ খেলছে সেইখানে উপস্থিত আছেন দিলু খন্দকার, তিনিও কিন্তু লাইনে আছেন।
দিলু ভাই লাইনে আছেন, তাহলে আমরা ওই ওই বক্তব্য আগে শুনি।
না, দিলু ভাই আসবেন লাইনে খুব শিগগিরই।
হ্যাঁ, নাসরিন হুদা বিথি কি করছে,
বিথির সাথে কথাটা শেষ,
বিথির সঙ্গে একটুখানি।
সবাইকে ঈদ মোবারক।
ঈদ মোবারক।
আমি একটা জিনিস মিস করছি, সেটা হলো আমি যদি আজকে ওয়াশিংটনে থাকতাম তাহলে অনেক ইডি পেতাম, কারণ এখন এত বড় হয়ে গেছি কেউ ইডি আর দেয় না। তো আমার ওখানে লোকে আপার কাছ থেকে ইডি নিতাম, কবির ভাইয়ের কাছ থেকে নিতাম, আনিস ভাইয়ের কাছ থেকে নিতাম, শেখ গুপ্তা আপার কাছ থেকে নিতাম, যারা বড় সবার কাছ থেকে ইডি পেতাম। এটা অনেক মজা, এইটা মিস করলাম। তোমরা তো অনেক মজা করো ওখানে, আমরা তো এখানে কাউকে পাই না, আমাদের অফিসেই বাংলাদেশ।
হ্যাঁ বিথি, আপনি ঠিকই বলেছেন। সেলিম, তোমার পকেটে আজকে কত ইদি আছে একটু জানতে চাই, পকেটটা?
এটা বলা যাবে না, আমি শ্বশুর বাড়িতে গিয়ে
ইদি দিয়ে আমার পকেট খালি হয়ে গেছে।
সেলিম শ্বশুর বাড়ি ঘুরে এসেছে, ওর কিন্তু পকেট ভরা।
তবে ইদি
ইনশাআল্লাহ আমি ঈদ করতে চাই ওয়াশিংটনে ডিসিতে, এবং
নিশ্চয়ই আমি যদি আপনার ছোট হই তাহলে কি হবে?
এখন কিন্তু কনভিনিয়েন্টলি আপা হয়ে গেছে।
আচ্ছা বিথি আপার এই ইডি বিষয়টি তোলার কারণে আমি এক মিনিট একটু ইমাম কাজী কাইয়ুমের কাছে আসতে চাই,
আর মাত্র 5 মিনিট।
হ্যাঁ, 5 মিনিটের ভিতর বাকিটা আমরা দিলু খন্দকারের কথা শুনবো। সেটি হলো ইডি বিষয়ে, যে এই যে বকশিস দেয়, সালাম করে টাকা দেয় বাচ্চাদেরকে, এই বিষয়টার কি কোনো ধর্মীয় ভিত্তি আছে নাকি জাস্ট একটা সংস্কৃতি? ইমাম কাজী কাইয়ুম যদি একটু আলোকপাত করেন ছোট্ট করে,
মানে অর্থাৎ এটা কি সুন্নাত নফল নাকি?
এটা আমাদের ছোট ছোট যারা আছে তাদেরকে ঈদের আনন্দ
খুশি করা,
ভাগাভাগি করা, উৎসাহিত করা, আমাদের ধর্মের ব্যাপারে আসা, এটাই রয়েছে।
তাহলে এটা এটা ফরজ, সুন্নত, নফল, মাকরু কোন ক্যাটাগরিতে পড়ছে?
এবং বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, ধর্মীয় ব্যাপারে আগ্রহ দেওয়ার জন্য ওনার নির্দেশনা সবসময় ছিল
বাচ্চাদের। তার মানে এটা হাদিসে ছিল সবসময়?
আমাদের কিন্তু দিলু খন্দকারের সময় লাগবে।
আচ্ছা, সর্বশেষ দীপঙ্কর দা কিছু বলতে?
নিশ্চয়ই নিশ্চয়ই,
আমরা সংক্ষেপে। দাদা কি আছেন এখনো? আপনি যদি শেষ করেন আমাদের একদম এক মিনিটের ভিতরে শেষ করে আমরা খেলায় চলে যাব। আপনি কিছু বলতে চান? জি 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 জি।
আচ্ছা, আমি আমি তাহলে একটা আমার মনে হচ্ছিল ওই যখন ওয়াশিংটনে ছিলাম তখন বহু বহু বছর আগে, তোমরা তখন কেউই ছিলে না, আমি আমি তখন যখন ওয়াশিংটনে ভয়েস আমেরিকায় কাজ করতাম তখন আমাদের একটা মানে ঈদের পার্টিতে একটা বিশাল ছিলই, তাছাড়াও আমাদের ইফতার পার্টিটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। সেটার কথা আমি একটু বলবো। সেটা হচ্ছে এই যে রফিক ভাইকে তোমরা পেয়েছিলে, আমি জানি না, শিবক তার বাবা রফিক ভাইকে পেয়েছিলে?
না না, আমরা পাইনি, আমরা পাইনি।
আচ্ছা, আরে উনি অসাধারণ একজন মানুষ ছিলেন, উনি আমাকে খুব স্নেহ করতেন, কারণ আমার বাবাকে মামা বলতেন, কারণ ওর মামার সঙ্গে আমার বাবা কাজ করতেন, সেই জন্য আমার বাবা ছিলেন ওর মামা এবং আমি ছিলাম মামাতো ভাই। তো আমার আমাকে খাওয়ানোর ব্যাপারে উনি যত্নবান ছিলেন, যাতে উনি নিজেও খেতে পারতেন, খেতে খুব ভালোবাসতেন। তো এদিকে ভাবির আবার নজর ছিল যে উনি যাতে বেশি মশলা তেল মশলা এসব খাবার না খান, তা আমাদের ফোন করে খবর নিতেন যে উনি আজ কি খেলেন। এদিকে হয়তো আলু ভাজা খেয়েছেন, যেটা খাওয়া বারণ, বেশ তেল চপচপে ম্যাকডোনাল্ডসের আলু ভাজা। ভাবিকে বললেন যে আরে আমি আলু ভাজা কোথায়, আমি তো পটাশিয়াম ভাজা খেয়েছি।
দীপঙ্কর দা, আমরা আসলে শেষ করব, কারণ আমাদের আর দু মিনিট সময় আছে। তো আপনার ওই পরামর্শ আমরা যেন যারা আজকে শুনেছি সবাই পালন করি, এই কামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু দিলু খন্দকারের কাছে যেতে চাচ্ছি। হ্যাঁ দিলু ভাই, আপনি বলবেন কিছু? ঈদ মোবারক।
দিলু ভাই কি লাইনে আছেন? দিলু ভাই, দিলু ভাই,
প্রথম শুরুটা সাধু থেকে হারিয়ে যে উড়ন্ত শুরুটা করেছিল বাংলাদেশ, আজ কিন্তু সে অবস্থাটা এখন পর্যন্ত নেই, কারণ ব্যাটসম্যানরা মোটেই ভালো রান করতে পারেনি। 240 রানে একটা সাদা মাঠের টার্গেট তারা দাঁড় করিয়েছে, মূলত সেটাও হয়েছে সাকিব আল হাসানের অনবদ্য একটি ইনিংস এর উপরে ভর করে। আর আমার মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্টটা ছিল মুশফিকুর রহিমের রান আউটটা, তিনি নিজে খেলে যে রানটা নিতে গেছিলেন সেটা নিজের বিপদে ডেকে এনেছিলেন, সেখান থেকেই বাংলাদেশ দলের ছন্দ পতনটা। কারণ ওপেনিং স্ট্যান্ডটা মোটামুটি খারাপ করেনি তামিম আর সৌম্য সরকার, তারপরেও সাকিব আল হাসানের ইনিংসটা অনবদ্য ইনিংসটা, আর একটু লম্বা হলে হয়তো রানটা 300 কাছাকাছি করে একটা ফাইট করার মতো।
তবে দিলু ভাই, তবে দিলু ভাই, এটাও তো সত্যি যে নিউজিল্যান্ড এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে, দুর্দান্ত খেলছে।
এটা বলার অপেক্ষা রাখে না, কারণ মাত্র 4 ওভারে খেলা শেষ, 30 রান নিউজিল্যান্ডের। দু ওপেনার খুবই মারমুখী, বিশেষ করে মার্টিন গাপটিল, তিনি কিন্তু মেহেদি মিরাজের সেকেন্ড ওভারে ফার্স্ট বলেই লং অন দিয়ে 6 মেরে তার জানিয়ে দিয়েছেন যে তারা কতটা ইন ফর্ম। তারপর আমি এই জন্য বলছি যে ব্যাটসম্যানরা যেমন সাউথ আফ্রিকার সাথে 330 রানের একটা বড় টার্গেট দাঁড় করিয়েছিলেন, সেটা কিন্তু আজ করতে পারেননি। 244 মোটেই ভালো স্কোর না সাদা মাঠা, কারণ ওভালে যে উইকেটে খেলা হচ্ছে নতুন উইকেট, এখানে একদম বিশ বলা যায়।
এটাও তো সত্যি দিলু ভাই, এটাও তো সত্যি, যদি আজকে বাংলাদেশের বোলারদের একটা পরীক্ষা হোক, দেখা যাক তারা 244 এর ভেতরে নিউজিল্যান্ডকে আটকাতে পারে কিনা, তাদেরও তো একটা পরীক্ষা হওয়া দরকার।
নিশ্চয়ই আমরা নিরাশ নই, কিন্তু কেউই নিরাশ নই।
না না না, নিরাশ হওয়ার না, ডেফিনেটলি মোস্তাফিজ বল শুরু করবেন, পঞ্চম ওভারে মোস্তাফিজ বলটা শুরু করবেন, দেখা যাক মোস্তাফিজের উপরে তাকিয়ে থাকে পুরো বাংলাদেশ।
দিলু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দিলু ভাই আমাদের সময় শেষ, ঈদ মোবারক। দিলু ভাই
ঈদ মোবারক।
ঈদ মোবারক।
আমরা তো হ্যালো ওয়াশিংটন আজকে আসলে ওই রকম জ্ঞানগর্ভ আলোচনা হয়নি, কিন্তু যা হয়েছে মোটামুটি ঈদ আনন্দ আমরা ভাগাভাগি করেছি।
সেটাই তো মূল ছিল আজকে, ঈদের দিন, ঈদের আনন্দ, ঈদের অনেক কিছু আমরা শেয়ার করলাম, আমাদের শৃঙ্গাররা বললেন, আমাদের শ্রোতারাও জয়েন করেছিলেন।
সেটাই তো, আজকের মতো হ্যালো ওয়াশিংটন শেষ করছি। যারা যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ, আহসানুল হক এবং তাহেরা কিবরিয়া আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করছি।
আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।